ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সোমবার আদালত দুটি রিভিউ আবেদনই খালাস করে দিয়েছে।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
তাছাড়াও
রয়েছে কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গে অ্যাসিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলায় এই প্রবণতা রক্ষার লক্ষ্যে কলকাতায় অনুষ্ঠিত হলো সংশ্লিষ্ট বিষয়ে এক কর্মশালা।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শগুফতা নসরিন কুইন। বিশ্বব্যাপী র্যানসামওয়্যার সাইবার আক্রমণ সোমবার কিছুটা স্তিমিত হলেও হাজার হাজার কম্পিউটার, বিশেষ করে এশিয়ায় হামলার শিকার হয়। তিন দিন আগে 150টি দেশে কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ার পর আজ অনেকে যখন প্রথম কম্পিউটার খোলেন তখন তাদের কম্পিউটারে ওই হামলা হয়। ব্রিটেনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেন শুক্রবার সেখানে জাতীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থায় প্রচণ্ড প্রভাব পড়ে এবং আজও সেখানে সমস্যা হচ্ছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন এটা উৎসাহজনক খবর যে দ্বিতীয়বার যে ব্যাপক আক্রমণ হওয়ার কথা ছিল তা হয়নি। উত্তর কোরিয়ার সর্বসাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মঙ্গলবার জরুরি বৈঠক করবে। উত্তর কোরিয়া রবিবার অস্বাভাবিক উচ্চতায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে এবং তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এটা হয়তো একটা নতুন ধরনের দুপর্যায়ের তরল জ্বালানির রকেট, যেটি 4,500 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরই যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া জরুরি আলোচনার আবেদন জানায়। দক্ষিণ কোরিয়া সোমবার বলেছে প্রেসিডেন্ট মুন জায়েন বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ দূত পাঠাচ্ছেন। উত্তর কোরিয়ার সাম্প্রতিক আগ্রাসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন ভঙ্গ করেছে বলে মনে করে বাংলাদেশ। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
ওই বিবৃতিতে শান্তি ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে পূর্ব এশিয়া ও অন্যান্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে এমন পদক্ষেপ থেকে উত্তর কোরিয়াকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, 2017 সালে পারমাণবিক বোমা বহনে সক্ষম একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এদিকে উত্তর কোরিয়া রোববার সর্বশেষ যে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে তা নজিরবিহীন দূরত্ব অতিক্রমে সক্ষম বলে মনে করছেন পর্যবেক্ষকরা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে রাষ্ট্র ও আসামি পক্ষের করা সাজা পুনর্বিবেচনার দুটি পৃথক আবেদন খারিজ করে দিয়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের নেতা দেলবার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ দুই দিন ব্যাপী শুনানি শেষে এই রায় প্রদান করে। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2013 সালের 28 ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল একটি বিশেষ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে সাঈদী সুপ্রিম কোর্টে আপিল করলে আদালত 2014 সালের 17 সেপ্টেম্বর এক রায়ে তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। এরপর রাষ্ট্রপক্ষ সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে এবং অন্যদিকে মানবতা বিরোধী অপরাধের দায় থেকে সাঈদীর খালাস চেয়ে দুপক্ষ আদালতে দুটি পৃথক আবেদন করে। সোমবার আদালত দুটি রিভিউ আবেদনই খালাস করে দিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের প্রথম দফা বৈঠকের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতামূলক চুক্তি টেকফার আওতায় ওই বৈঠকটি হচ্ছে ঢাকায়। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আগামী বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দিতে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি মার্ক লিসকট। ছয় সদস্যের প্রতিনিধি দলে স্টেট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত উপসহকারী মন্ত্রী সেন বি স্টেইনও থাকছেন। বৈঠকে ভারপ্রাপ্ত বাণিজ্য সচিব সুভাশিস বসু বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকটির নানা দিক নিয়ে এরই মধ্যে পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হকের সঙ্গে আলোচনা করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার্ট। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ঠিক পর বৈঠকটি হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নবগঠিত মার্কিন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ প্রশাসনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সঙ্গত কারণে এতে দুই দেশের মধ্যে বিস্তৃত পরিসরে আলোচনার সুযোগ রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা হবে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা FDI এর বিষয়টি গুরুত্ব পাবে। টু ওয়ে ট্রেড নিয়ে আলোচনা হবে। ঢাকার তরফে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের দাবির পক্ষে যুক্তি তুলে ধরা হবে। GSP সুবিধা পুনর্বহালে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হবে। 2013 সালের নভেম্বরে টিকপা চুক্তি সই হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের নতুন দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নতুন দিল্লির 10 নম্বর জনপথ রোডে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক তাঁর। কংগ্রেস সভানেত্রীর আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। দেশের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ নতুন দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল নতুন দিল্লির 10 নম্বর জনপথ রোডে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক তার। দেশের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই আলোচনা হওয়ার কথা। দেশের রাজনৈতিক মহলের ধারণা, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে একটি বিরোধী শিবির তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে। আগামী 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রুখতে মরিয়া দেশের বিরোধী শিবির। সংখ্যাতত্ত্ববিদরা হিসেব দিয়েছেন, বিরোধী দলগুলি একজোট হলে তবেই নরেন্দ্র মোদীকে রোখা সম্ভব, যেমনটা হয়েছে বিহারে। মনে করা হচ্ছে তাহলে কি দেশ জুড়ে বিহার মডেল কার্যকর হতে পারে। আগামীকালের সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে এমনই আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না দেশের তথ্যবিজ্ঞ মহল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 মে ব্রহ্মপুত্রের ওপর এশিয়ার দীর্ঘতম সেতু উদ্বোধন করবেন। কলকাতা থেকে জানাচ্ছেন গৌতম গুপ্ত।
আগামী 26 মে নরেন্দ্র মোদী সরকারের 3 বছর পূর্ণ হবে। আর ঠিক সেই দিনই নরেন্দ্র মোদী নিজেই উদ্বোধন করবেন ব্রহ্মপুত্রের ওপর এশিয়ার দীর্ঘতম সড়ক সেতু। তার দৈর্ঘ্য হবে 9.15 কিলোমিটার। খুবই শক্তপোক্ত এই সেতুর ওপর দিয়ে চলাচল করতে পারবে সেনাবাহিনীর 60 টন ওজনের যুদ্ধের ট্যাঙ্কও। সাধারণ মানুষের পক্ষেও এই সেতু আসাম আর অরুণাচল রাজ্য দুটির মধ্যে সড়ক যোগাযোগে পুরো 4টি ঘন্টা সময় কমিয়ে দিতে পারবে। সামরিক দৃষ্টিকোণ থেকে এই সেতুর বিশেষ গুরুত্ব এই যে অরুণাচল প্রদেশের ভেতরে চীন সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে অনায়াসে এটি দৌলতে পৌঁছে যাওয়া যাবে। ব্রহ্মপুত্রের এক পাড়ে তিনসুকিয়া এলাকা থেকে অন্য পাড়ে পৌঁছে চীন সীমান্তে যাওয়ার এতদিন সরাসরি কোনো যোগ ছিল না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মধ্য ডানপন্থী এদুয়া ফিলিপেকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। 46 বছর বয়স্ক ফিলিপে একজন আইন প্রণেতা ও বন্দর নগরী লা হাভরের মেয়র। তিনি রিপাবলিকান পার্টির মধ্যপন্থী শাখার সদস্য। সিরিয়ার যুদ্ধের ওপর নজর রাখছে সেরকম এক সংস্থা বলেছে, সোমবার ভোরে ইরাকের সঙ্গে সীমান্তের কাছে বিমান আক্রমণে 23 জন নিহত হয়। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, আল বোকামেলে যে বিমান হামলা হয় তা সম্ভবত চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়ালিশন। 2014 সাল থেকে ইসলামিক স্টেটকে লক্ষ্য করে কোয়ালিশন বোমা বর্ষণ করছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কারের প্রত্যন্ত শহর বাঙ্গাসুতে সাম্প্রতিক দিনগুলোতে মুসলমানদের লক্ষ্য করে সশস্ত্র মিলিশিয়া বাহিনীর সেনারা হামলা চালায় এবং আক্রমণে 30 জন বেসামরিক মানুষ এবং জাতিসংঘের 6 জন শান্তিরক্ষী নিহত হয়। বিশ্ব সংবাদ শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। জাতিসংঘের শিশু তহবিল জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে চুক্তির ফলে অবৈধভাবে তুরস্কের ভিতর দিয়ে ইউরোপে যাওয়ার ঢল অনেকাংশে কমেছে, কিন্তু হাজার হাজার শরণার্থী ও দেশান্তরী শিশুদের দেশ ছাড়তে বাধ্য করানো হচ্ছে। আবার অনেক সময় তাদের এই অবস্থার সুযোগ নেওয়ার হুমকিও বেড়ে গেছে। জেনিভা থেকে আমাদের সংবাদদাতা লিসা শ্লাইনের বিস্তারিত রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
জাতিসংঘের শিশু তহবিল স্বীকার করেছে যে ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছিল তার ফলে শরণার্থী এবং দেশান্তরী শিশুদের ইউরোপে প্রবেশ উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেলেও ইউরোপীয় ইউনিয়ন উল্লেখ করেছে যে শিশুদের দুঃখ দুর্দশা এবং এদের ওপরে হুমকি অনেকাংশেই বাড়ছে। ইউনিসেফ জানিয়েছে যে নানাবিধ কারণে এক বছর আগে থেকে শিশুদের নিয়ে সপরিবারে বিপজ্জনকভাবে যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার রেওয়াজ যে শুরু হয়েছিল সেই অবস্থা এখনও বজায় রয়েছে। সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানের চলমান সহিংসতার কারণে বর্তমানে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউনিসেফের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষস্থানীয় ম্যানেজার লুসিও ম্যালেন্ড্রি জানিয়েছেন যে বেশিরভাগ মানুষ এখনও বলকান দেশগুলোর ভেতর দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। তিনি বলেন, এদের বেশিরভাগই গন্তব্যস্থলে পৌঁছতে পারে না, আবার অনেকের ভাগ্যে ঘটে দুঃখ দুর্দশা। এদের অনেকেই বিভিন্ন জায়গায় আটকা পড়ে থাকে এবং অনেক ছেলেমেয়ের ভাগ্যেও ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ইউনিসেফের কর্মকর্তা লুসিও ম্যালেন্ড্রি বললেন,
নাম্বার ওয়ান, উই অবজার্ভ এ ভেরি কনসার্নিং ইনক্রিজ অফ নাম্বার অফ চিলড্রেন কেপ্ট আন্ডার ডিটেনশন বিকজ অফ দেয়ার মাইগ্রেশন।
আমরা এটি লক্ষ্য করেছি যে দেশান্তরীদের সামাজিক মর্যাদা বা বৈধতা না থাকার কারণে আটক করা, আইনি হেফাজতে রাখা ছেলেমেয়েদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। আমরা এটিও দেখেছি অনেক দেশেই ছেলেমেয়েদের দীর্ঘদিন ধরে রাখা বা আটক করা হয়েছে এবং যে অবস্থায় তাদের রাখা হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়।
ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা লুসিও ম্যালেন্ড্রি আরও জানিয়েছেন যে শিশু বা ছেলেমেয়েদের বহুদিন পুলিশি হেফাজতে ধরে রাখা হয় অথবা বহুদিন কোনো দ্বীপে আটকে পড়ে আছে। এইসব শিশুদের বেশিরভাগই মানসিক রোগে ভুগছে। তিনি বলেন, অভিভাবক ছাড়া ছেলেমেয়েরা ওই এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি বললেন,
to contact a criminal organization to try to cross borders in the night. In many cases these children that are moving alone are leading them to be eventually identified.
এরা নিজেরাই রাতের অন্ধকারে সীমান্ত পার হওয়ার জন্য অপরাধ চক্রের সঙ্গে যোগাযোগ করছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে ওই ছেলেমেয়েদের ঠিকই শনাক্ত করা যায় এবং তাদেরকে ধরে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। স্থানান্তরণের ধারা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে এবং অভিভাবক ছাড়া ছোট ছোট ছেলেমেয়েদেরকেও ফেরত পাঠানো হচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যকার চুক্তি অনুযায়ী 120,000 শরণার্থীকে গ্রিস এবং ইটালি থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোতে স্থানান্তর করার কথা। ইউনিসেফের রিপোর্টে আরও বলা হয়েছে যে 14,400 কিছু বেশি শিশু এবং তাদের পরিবারকে ফ্রান্স, জার্মানি এবং নেদারল্যান্ডসে স্থানান্তর করে তাদের জন্য নতুন আবাসনের ব্যবস্থা করা হয়েছে। লুসিও ম্যালেন্ড্রি বললেন, ইউরোপীয় ইউনিয়ন যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তাদের রক্ষা করা উচিত। তাদের উচিত শরণার্থীদের সুরক্ষা প্রদান করা, শরণার্থীদের সাহায্য করা, শিশুদের আবাসনের ব্যবস্থা করা এবং তারা যাতে মানসিকভাবে ভেঙে না পড়ে তার নিশ্চয়তা প্রদান করা।
এবার শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক কল ইন শো আলাপন। আজকের বিষয়, নারী নির্যাতন, সমাজ ও সরকারের দায়িত্ব। সঞ্চালন করছেন তাওহিদুল ইসলাম।
সাবরিনা চৌধুরী, আপনাকে ধন্যবাদ। বিশ্বে নারী নির্যাতনের সংখ্যা যেমন বাড়ছে তেমনি এর মাত্রা ও ধরনের ভয়াবহতাও বেড়েছে। বাংলাদেশে 2016 সালে যৌন হয়রানি, নির্যাতন, হত্যা ও শারীরিক নির্যাতনের ঘটনা 2015 সালের চেয়ে বেশি ছিল। নারী নির্যাতনের ঘটনা বেড়েছে ভারতেও। 2015 সাল পর্যন্ত ভারতে কেবল ধর্ষিত হয়েছে 34,650 জন নারী। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন নারী নির্যাতন, সমাজ ও সরকারের দায়িত্ব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগের ট্রাস্টি বোর্ডের সদস্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজের প্রধান এবং নারী অধিকার সক্রিয়বাদী সৈয়দ তানভীর নাসরিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আমরা যেতে চাই সুলতানা কামাল আপনার কাছে। আমরা খুব সংক্ষেপে একটি তথ্য তুলে ধরতে চাই আপনার কাছে যাওয়ার পূর্বে, সেটি হচ্ছে 2016 সালে বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে 724 জন নারী। এর মধ্যে ধর্ষণের পর 37 জনকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন 8 জন। এটি নারী নির্যাতনের একটি দিক। আমি আপনার কাছ থেকে জানতে চাইছি বাংলাদেশে বর্তমানে নারী নির্যাতনের সামগ্রিক চিত্রটি কেমন।
আপনি যে পরিসংখ্যানটি দিলেন সেটা থেকেই তো বোঝা যায় যে চিত্রটি ভয়াবহ। কারণ একটি সমাজে যদি এত সংখ্যায় নারী নির্যাতিত হতে থাকেন এবং নির্যাতনের ধরন, মাত্রা ইত্যাদি সম্পর্কে আপনি আপনার সূচনা বক্তব্যে একটু কথা বলেছেন, সবকিছু মিলিয়ে যদি দেখি বাংলাদেশে এটা একটা অদ্ভুত রকম অবস্থা, যেখানে বাংলাদেশ আজকে বিশ্বে যে অবস্থান পেয়েছে, বাংলাদেশ যেভাবে আলোচিত হয় সেটাতেও কিন্তু প্রশংসাতে আসে নারীর অগ্রযাত্রার, নারীর অগ্রসরমানতার। একই সঙ্গে প্রতি মুহূর্তে আমাদের যে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে এত অগ্রসরমানতা সত্ত্বেও, এত সুযোগ সুবিধা বৃদ্ধি করার প্রচেষ্টা থাকা সত্ত্বেও বাংলাদেশে নারী নির্যাতনের সংখ্যা এরকম হারে বেড়ে যাচ্ছে কেন? এবং আপনি যে পরিসংখ্যানটি দিলেন আমরা সবাই জানি সেই পরিসংখ্যান থেকে অনেক বেশি ঘটনাই বাস্তবে ঘটেছে, এবং যে নির্যাতনের ঘটনাগুলি ঘটেছে সেটার যে মামলা হওয়া কিংবা হিসাবে আসা সরকারি নথিপত্রে সেটার একটা প্রতিফলন, সেগুলি আমরা জানি যে প্রকৃত ঘটনার থেকে অনেক কম আছে। এবং কালকেই আমরা একটা আলোচনায় বসেছিলাম, সেখান থেকে যে তথ্যটি বেরিয়ে এসেছে যে এই সমস্ত মামলাও যে হয় পুলিশের কাছে, যে সমস্ত অভিযোগ যায় তারপরে আইন আদালতের মাধ্যমে, কনভিকশন রেট এখনো শতকরা 3-4 উপরে হয় না। এটা যে একটা কি ধরনের অদ্ভুত অবস্থা যে নারী নির্যাতনের এত ঘটনা ঘটবে কিন্তু সেগুলির কোনো বিচার হবে না। এই যে বিচারহীনতার একটা সংস্কৃতি এখানে বহমান, সেটার কারণেই প্রতি মুহূর্তে নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাচ্ছে, নারী নির্যাতনের সংখ্যা বজায় থাকছে এবং এই বিচারের কোনো সুরাহা হয় না, নিষ্পত্তি হয় না বলে যারা অন্যায় করে, যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত, যেটা আমরা দেখেছি যে বনানীর ঘটনার পরে যারা এই কাজগুলি করেছিল তারা বলেছিল প্রশাসন আমাদেরকে কিছুই করতে পারবে না, এবং এই কিছুই করতে না পারার যে একটা চিন্তার মধ্যে তারা বাস করে তার ফলে এই নির্যাতনের ঘটনাগুলি অনবরত বেড়েও যাচ্ছে। তো সেই দিক থেকে বিবেচনা করলে আপনার প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে যে নারী নির্যাতনের ঘটনা অত্যন্ত একটা প্রকট অবস্থার মধ্যে রয়েছে, ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে, যেটা কোনো মতেই মেনে নেওয়ার মতো নয়।
আমরা একটু ভারতের দিকে দৃষ্টি ফেরাতে চাই। সৈয়দ তানভীর নাসরিন আপনার কাছে যাচ্ছি, এবং তার আগে ছোট্ট একটি তথ্য। ভারতে নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে। আপনার কাছ থেকে পশ্চিমবঙ্গ সহ ভারতের সামগ্রিক চিত্রটা আমরা একটু জানতে চাই।
হ্যাঁ, এটা খুবই দুঃখজনক যে এই মুহূর্তে যে সরকারি ডেটা, সেই সরকারি তথ্য অনুসারে ভারতবর্ষের নারী নির্যাতনের চিত্রে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে, কিন্তু সমগ্র ভারতবর্ষ, যে কথা বাংলাদেশ সম্পর্কেও পূর্ববর্তী বক্তা বললেন, যদি আমরা সামগ্রিকভাবে উপমহাদেশ দেখি তাহলে সেটা কিন্তু নারীর জন্য এই মুহূর্তে যথেষ্ট আশঙ্কার কারণ। এবং আমরা নির্ভয়া নিয়ে, আপনার নিশ্চয়ই মনে থাকবে, আমরা নির্ভয়া নিয়ে অনেক আন্দোলন করেছি এবং নির্ভয়াকে যেভাবে হত্যা করা হয়েছিল ধর্ষণের পরে সেটা আমাদের চেতনাকে কাঁপিয়ে দিয়েছিল, আমরা শিহরিত হয়েছিলাম, আতঙ্কিত হয়েছিলাম যেভাবে তাকে হত্যা করা হয়েছিল। এবং মাত্র গতকাল আবার রোহতক থেকে ঠিক একই ধরনের একটা ঘটনার কথা আমরা জানতে পারছি। কাজেই এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশের মতোই উত্তরোত্তর ভারতবর্ষে বেড়ে চলেছে। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে আপনি বললেন যে ভারতবর্ষের সমস্ত ঘটনার মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এগুলো কেবলমাত্র সরকারি পরিসংখ্যান, যেখানে যেখানে নারী নির্যাতন রিপোর্টেড হচ্ছে, কিন্তু এমন অনেক 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 ঘটনা ঘটে যায় চারপাশে যেখানে কিন্তু নারী নির্যাতনের ঘটনাগুলি রিপোর্টেড হয় না। কাজেই আমরা যেটা দেখছি সেটা হয়তো হিমশৈলের চূড়া মাত্র। তাহলে আমরা কল্পনা করতে পারি যে আসলে সামগ্রিকভাবে নারীর অবস্থা, সামাজিক অবস্থাটা ঠিক কিরকম এবং নারী নির্যাতনের চিত্রটা, বাস্তব চিত্রটা ঠিক কিরকম।
জি, আমাদের সঙ্গে একজন শ্রোতা রয়েছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে আবার আপনাদের কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ রইল আপনার পরিচয়টি দিয়ে আপনার মন্তব্য অথবা প্রশ্ন করুন।
হ্যাঁ, আমার নাম সঞ্জীবন কুমার, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। একটু আগেই আমাকে প্রশ্ন করা হয়েছে যে ভারতের রোহতকে যে নারী নির্যাতন ধর্ষণের ঘটনা ঘটল, এটা আমাদের সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাই সত্যি কথা যে ভারতের রোহতক থেকে দিল্লি, সিকিম থেকে পশ্চিমবঙ্গ, সর্বত্রেই নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলছে। ভারত দিল্লির এক মহিলা কমিশন, তিনি দাবি করেছেন যে ভারতের প্রতি মিনিটে একজন করে নারী ধর্ষিত হচ্ছেন, কিন্তু কোন প্রতিকার কিংবা আইনের সুরক্ষা তাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। বাংলাদেশেও একই অবস্থা, চিত্র একই। বাংলাদেশে আপনারা সম্প্রতি জানেন যে বনানীতে একটি ঘটনা ঘটেছে, সেখানে তিনজন নারীকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশেরও টেকনাফ থেকে তেঁতুলিয়া, সিলেট থেকে যশোর, সর্বত্রই প্রতিনিয়তই নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, কিন্তু আমরা সেই নির্যাতন ধর্ষণের ঘটনার আমরা কোনো আইনগত কোনো সুরক্ষা পাচ্ছি না, এটি আমাদেরকে ভাবিয়ে তুলছে। এক্ষেত্রে আমার মনে হয় যে, আমি যেটা মনে করি যে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি দিন দিন যত এগিয়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু আমাদের মানবিক মূল্যবোধগুলো আমাদের ক্ষয়ে যাচ্ছে। আমরা জানি যে পৃথিবীর অর্ধেক হচ্ছে নারী, কিন্তু সেই নারীরা যখন নির্যাতন হয়, ধর্ষণ হয়, তারা যখন সমাজের কাছে, আইনের কাছে যখন তারা প্রতিকার চাইতে যায়, সেখানেও তারা কিন্তু তাদের যেভাবে জেরা করা হয়, বিশেষ করে আইন প্রয়োগ সংস্থারা, তারাও কিন্তু তাদের কাছে যখন সেই তারা তাদের বিচার চাইতে যায়, সেখানেও কিন্তু আরেকবার ধর্ষিত হয় বলে আমি মনে করি। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এর জন্য আমাদেরকে সামাজিকভাবে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, মানবিক মূল্যবোধগুলো আস্তে আস্তে আমাদের সুকুমার বৃত্তিগুলো আরো বেশি করে জাগিয়ে তুলতে হবে।
জি সঞ্জীবন সরকার, আমরা আপনার মতামতটা পেয়েছি, আপনি কি কিছু জানতে চাইছেন?
আমি যেটা জানতে চাচ্ছি যে আমরা এই যে প্রতিনিয়ত নারীরা যে ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার আমাদের উপায়গুলো কি? আমাদের
জি আপনাকে 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 অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচকদের কাছে ফিরছি, প্রথমেই যাচ্ছি সুলতানা কামাল আপনার কাছে। শ্রোতা যেমন জানতে চাইল আসলে প্রতিরোধের উপায় কি?
প্রতিরোধের উপায় তো এখনো যখন ঘটনাগুলি ঘটছে তখন সেগুলির বিচারিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আমরা সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সেই প্রক্রিয়া অনুসরণ করে যারা অপরাধগুলি করছে তাদেরকে যাতে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি যারা পায় যাতে তারা পায়, তার ফলে অন্যরা এটাতে নিরুৎসাহিত বোধ করবে, ভয় পাবে, অপরাধ করতে ভয় পাবে। আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশে আমরা এমন একটা অবস্থার মধ্যে বাস করছি যেখানে নারী নির্যাতনের ঘটনার বিচারটা এত কম সংখ্যায় হয় যে এটা কোনো ইম্প্যাক্ট, যেটাকে বলে, সেটা তৈরি করতে পারছে না।
কেন কেন কম সংখ্যায় হয়, কেন কম সংখ্যায় হয়, কি কারণে?
সেই কথাটাই বলতে আসছি। কম সংখ্যা এজন্যই হয় যে এখন পর্যন্ত নারীর অগ্রসরতা নানা দিক থেকে হয়েছে। হ্যাঁ, অর্থনৈতিক, রাজনৈতিক ভাবে নারীকে সামনে এগিয়ে আসার কথা বলা হয়েছে, তাদের সুযোগগুলি তৈরি করে দেওয়া হয়েছে। আমরা যে বিশ্লেষণটা এখানটা করি সেটা হলো যে আসলে এই সমাজের কিংবা পরিবারের মধ্যে পুরুষতান্ত্রিক যে মনোভাব রয়েছে, পুরুষতান্ত্রিক যে মানসিকতা রয়েছে, সেটা সেরকম পরিবর্তন ঘটেনি। তো তার ফলে যেটা একটা হয়েছে যে নারীদের বলা হয় যে নারীরা বেড়ে গেছে বলে তাদের উপরে নির্যাতন হয়, এটার একটা সত্যতা আছে, এইভাবে সত্যতা আছে যে হ্যাঁ, নারীরা আসলে তাদের অধিকার দাবি করতে শিখছে, তারা অধিকার ভোগ করার জন্য সংগ্রাম করে যাচ্ছে, অধিকারের জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়ার যে একটা অবস্থান সেটা তৈরি করেছে, কিন্তু একই সঙ্গে তাল মিলিয়ে পরিবারের মধ্যে কিংবা সমাজে কিংবা রাষ্ট্র রাষ্ট্রের যারা নীতি নির্ধারকের ভূমিকা আছেন তাদের মধ্যে এটার প্রতি সমর্থন সেরকম ভাবে তৈরি করা যায়নি। বরং যেটা হয়েছে যে নারীকে এখন একটা পুরুষতান্ত্রিকতা নারীকে একটা বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছে, চ্যালেঞ্জ হিসাবে তাকে দেখার ফলে যেটা হয়েছে যে তার প্রতি প্রতিঘাতটাও অনেক বেশি প্রকট ভাবে এখন আসছে। আগে একজন নারীকে যখন বলা হতো যে তুমি আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না, তখন সেটা নারীরা মেনে নিয়েছে। এখন কিন্তু নারীরা সেটা অত সহজে মেনে নেয় না, তারা প্রতিবাদ করে, তারা বাইরে বেরিয়ে যায়, তারা তাদের কাজগুলি করার চেষ্টা করে। তার ফলে যেটা হচ্ছে যে যারা এই বিষয়টা মানতে পারছে না সেখানে নারী পুরুষ উভয়ই থাকতে পারেন, সেদিন আমি পুরুষতান্ত্রিকতার কথা বলছি, চিন্তা ভাবনার কথা বলছি, মানসিকতার কথা বলছি, তারা নারীর উপরে সেই প্রতিঘাতটা নিয়ে আসেন। বাংলাদেশের পরিসংখ্যানে আমরা দেখি যে অন্তত পক্ষে 87 জন নারী পারিবারিক প্রতিহিংসার কিংবা সহিংসতার শিকার হন প্রতিনিয়ত। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে নারী নির্যাতনের সংখ্যা বোধ হয় সবচেয়ে বেশি কিংবা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর কারণটাই হচ্ছে যে নারীরা যতটা সচেতন হয়েছেন, যতটা নিজেদের অধিকার দাবি করছেন, সেটার সমর্থনে সমাজ, পরিবার, রাষ্ট্র তাকে সেই সমর্থনটা দিচ্ছে না, বরং যখন নির্যাতিত হচ্ছে তার পাশেও সুরক্ষা দেওয়ার জন্য এসে দাঁড়াবার মতন সেই মানসিকতাটা তৈরি হয়নি।
পুরুষতান্ত্রিক সমাজ বরাবরই নারী নির্যাতনের জন্য দায়ী কারণগুলোর মধ্যে অন্যতম, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যদি আমরা বিষয়টিকে দেখি অথবা পশ্চিমবঙ্গের বাস্তবতায় যদি আমরা দেখি, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন অনেক বেড়েছে। যদি আমরা একদম সরকারের মধ্যেই ধরি, প্রধানমন্ত্রী নারী রয়েছেন, তো তারপরও যারা বিচার চাইছেন তারা কেন বিচার পাচ্ছেন না? আমি শুধু সেই বিষয়টির দিকে একটু কেন্দ্রবিন্দুতে রাখতে চাই, কেন তারা বিচার পাইছেন চাওয়ার পরও পাইছেন না?
না, যেটা হলো যাদেরকে আপনারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দেখছেন, যখন বাংলাদেশে শেখ হাসিনাকে নির্বাচিত করা হয় এখন পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধুকেই নির্বাচিত করা হয়, যখন খালেদা জিয়ার প্রতি সমর্থন দেয় সেটা কিন্তু জিয়া রহমানের প্রতি সমর্থন দেয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই নারীরা যারা খুব উচ্চ অবস্থানে গেছেন সেই জায়গা থেকেই গেছেন। তারপরে আমি বলবো যে কথাটা আমি প্রথমে বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু একটা ব্রেক থ্রু ঘটেছে, বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে গেছেন, কিন্তু সেই তুলনায় পুরুষের মন মানসিকতা পরিবর্তন হয়নি, পরিবারের মধ্যে যারা আছেন তারা সেই সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না, অতএব সেখানে একটা কিন্তু সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার ফলে যারা সাধারণ মানুষজন যখন পুলিশ বাহিনীর কাছে যাচ্ছে তারাই তো বিচার প্রক্রিয়াটা শুরু করে, সেই বাহিনীর মধ্যে যারা আছেন তাদের তো মন মানসিকতা পরিবর্তন হয়নি, বিচারিক ব্যবস্থার মধ্যে যারা আছেন সেখানেও তো সেরকম ভাবে মন মানসিকতা পরিবর্তন হয়নি। নারীকেই জিজ্ঞেস করা হয় তুমি বেরোলে কেন, তুমি এই পোশাক পরে গেলে কেন, কথাটা মেনে নাওনি কেন, স্বামীর কথা একটু শুনে চললে না কেন। আর যে আইন প্রক্রিয়ার মধ্যেই তো রয়েছে যে একজন ধর্ষণের শিকার নারীকে কিন্তু তার ব্যক্তিগত চরিত্র নিয়ে প্রশ্ন করার অধিকারটা এখনো আইনের মধ্যেই রয়ে গেছে, তা আইনি ভাবেই তো তাকে ধর্ষণের যে বিচার পাওয়ার সুযোগ সেখানটায় ভীষণ ভাবে একটা নির্যাতনের মধ্যে আবার রেখে দেওয়া হয়েছে। তো এগুলি তো প্রত্যেকটা ব্যাপারই আসছে সেই জায়গা থেকে যেখানে যে কথাটা সবাই আমরা সহজ ভাষায় বলি যে পুরুষতান্ত্রিক মনোভাবের পরিবর্তন সেরকম ভাবে আমরা ঘটাতে পারি নাই বলেই এখন এই বিষয়গুলি নারীর উপরে চেপে বসে আছে।
জি সৈয়দ তানভীর নাসরিন, আপনার কাছে একই ধরনের প্রশ্ন, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী একজন নারী এবং পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে বিচার প্রক্রিয়ার কি অবস্থা? নারীরা যারা বিচার চাইছেন তারা কি তাদের বিচারটা পেয়েছেন?
দেখুন, তার আগে একটুখানি পিছনে আমি বলি যে মানসিকতার প্রশ্ন যখন উঠলো, এই যে নারীকে নির্যাতন করার পিছনে, নারীকে ছোট করে দেখানোর পিছনে যে মানসিকতা, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। এটা শুধুমাত্র বাংলাদেশ বা ভারতবর্ষের সমস্যা এরকম কিন্তু নয়, এটা একটা বিশ্বজনীন সমস্যা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এই সদ্য নির্বাচিত ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী, যিনি তার থেকে 24 বছরের বড়, এটা নিয়ে যে ধরনের তীব্র ব্যঙ্গোক্তি আমরা চারদিকে দেখছি, এমনকি শার্লি এবদোর মতো একটি পত্রিকা সে যে রসচিত্র, যে ব্যঙ্গচিত্র ছাপলো সেটা তো খুব শালীন মনে হয়নি আমাদের। কাজে সেই জায়গা থেকে এই যে মানসিকতা, এবং সেখান থেকে যদি ভারতবর্ষের কথায় আসি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন নারী, আসলে মুখ্যমন্ত্রী একজন নারী কিনা সেটা বোধহয় শেষ পর্যন্ত যখন আমরা ক্ষমতার প্রতর্ক আলোচনা করি, রাজনীতির প্রতর্ক আলোচনা করি, সেটা বোধহয় শেষ পর্যন্ত অবান্তর হয়ে যায়। কারণ আমাদের এখানেই পার্ক স্ট্রিটে একটি ঘটনা ঘটেছিল যখন কিন্তু আমরা এই সময়ে যে মহিলা রেপ্ট হয়েছিলেন, যে মহিলা ধর্ষিত হয়েছিলেন, তাঁর চরিত্র খারাপ, দোষটা তাঁরই ছিল, এটা যে সামাজিক মানসিকতা থেকে যারা এই কথাগুলো বলেছিলেন, তার সঙ্গে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, এটার খুব যে সরাসরি সম্পর্ক আছে এরকম মনে হয় না। এবং আইনি বিচারের ক্ষেত্রে হিংসা যেটা বাড়ছে মেয়েদের বিরুদ্ধে, গার্হস্থ্য হিংসাও